তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোনো কিছু জানার জন্য, নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, ধার নিতে হয় না, পরিপূর্ণতাই ইসলামের মধ্যে রয়েছে। এই ইসলামী শিক্ষা দেয় আমাদেরকে কার অধিকার কতটুকু আর সেই অধিকারটুকু আমরা কিভাবে আদায় করব। আমি কার কাছে প্রাপ্য রয়েছি, কে আমার কাছে পাওনাদার রয়েছে, অর্থাৎ এক যে অধিকার রয়েছে দর্শক শ্রোতা, সে অধিকারটা আমরা অনেক সময় হয়তো জানি, জেনেও না জানার ভান করে এরপরে সে অধিকার থেকে বেঁচে যেতে চাই। আরেকটা হলো গেলে জানেই না অধিকার কিভাবে আমরা পরিপূর্ণতার সাথে সে কাজটা করব। অনেকগুলো বিষয় রয়েছে এই অধিকার সম্পর্কে। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আমরা যে বিষয় রেখেছি, ইসলাম ও অধিকার, জানব অধিকার সম্পর্কে ইসলাম কি বলে। মানুষের মৌখিক তো অনেক কিছুই শুনি আমরা, কিন্তু সেটা হাদিসসম্মত কিনা, কোরআনসম্মত কিনা, ইসলাম সাপোর্ট করে কিনা, এটাও আমাদের জানা দরকার। আমি নিজের স্বার্থ হাসিল করার জন্য, আমি সমাজে নিজের বরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের আইন নিয়ম কানুন চালু করি, কিন্তু সেটা নিজের জন্য, নিজের স্বার্থের জন্য। সেখানে ইসলাম কি বলে আর কোরআন হাদিস কি বলে, এটাও আমাদের জানা দরকার। কেন যখনই অধিকারের কথা আসে তখন মানুষ এটা থেকে বাঁচার চেষ্টা করে এবং নিজের যে বরত্ব রয়েছে সেটাকেই প্রাধান্য দিয়ে থাকে, আর কোরআন ও হাদিস যা বলে সেটা থেকে এড়িয়ে চলার চেষ্টা করে। কেননা যখন কোরআন হাদিস মোতাবেক আমি অধিকারকে দেখব, তখন সবার অধিকার পাই টু পাই আমাকে আদায় করতে হবে। সেখান থেকেই কিন্তু আমরা রাস্তাটাকে একটু বাঁকা করে দিই। মোবালিকে দাওয়াত ইসলামী যেহেতু আমাদের সাথে রয়েছেন, আমাদের সালাউদ্দিন হুজুর আছেন, মিরাজ ভাই আছেন, নাতখা ইমরান ভাই আছেন, আমরা একটি হামদে বাড়ি তালা শ্রবণ করবো শুরুতে। এরপরে আজকের যে বিষয় নিয়েছি, ইসলাম ও অধিকার, এ নিয়েও কথা বলবো মোবালিকদের সাথে ইনশা আল্লাহ তাআলা।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ Allah হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে, উদ্দেশ্য পূরণ হবে, উদ্দেশ্য পূরণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। খুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোজখের নার, খুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোজখের নার, মন থেকে যে একবার বলে, যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইনশাআল্লাহ আমরা আবারও ইনশাআল্লাহ তাআলা ইমরান মাদানী ভাইয়ের কাছে আসবো একটু পরে। দর্শক শ্রোতা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে আমরা শোনার চেষ্টা করব। আজকের যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা রেখেছি, ইসলাম ও অধিকার, এটা নিয়ে আলোচনা করব, শুনব শিখব। আমরা মা যারা আছেন, আমি আপনাকে বলবো, আপনিও বসে যান টিভি সেটের সামনে, সন্তান যারা আছে, বাবা যারা আছেন, টিভি সেটের সামনে বসি আমরা, এতদিন যা হয়েছে সেটাকে সাইড করে রাখি, আর ইসলাম যেটা বলে সেটা আমরা শেখা এবং সেটার উপর আমল করার আমরা চেষ্টা করি। শুরুতে আসবো সালাউদ্দিন হুজুরের কাছে। হুজুর, আজকের যে বিষয় আমরা রেখেছি, শুনতে পারছেন আপনি, ইসলাম ও অধিকার। আজ অধিকার রক্ষা করার যে এক সুন্দর সিস্টেম ইসলাম আমাদেরকে দিয়েছে, সেটা যারই অধিকার হোক, এই অধিকার রক্ষা করার এক সুন্দর তরিকা, এক সুন্দর সিস্টেম কিন্তু ইসলাম আমাদেরকে দিয়েছে, কোরআন হাদিস। আর যদি আমরা কোরআন হাদিসের আলো যদি দেখি, আলোকে যদি দেখি, তো সুন্দর একটা সিস্টেম কিন্তু রয়েছে, অধিকার কে কার, অধিকার কিভাবে রক্ষা করবে। সেখানে অধিকার রক্ষা করার ক্ষেত্রে যখনই অধিকার রক্ষা করার কথা আসে, তো মনে হয়তো আমার সম্পদ, না হয়তো আমার সম্মান, না হয়তো আমার সব কিছু যেন শেষ হয়ে যাবে, তখন মানুষ ওই অধিকার, ইসলাম আর ইসলাম থেকে যে অধিকারের কথা বলা হয়েছে সেটা রক্ষা না করে নিজের মনমতো কিছু কাজ আমরা করে নিই, যাতে করে এটা আমার বেঁচে যায়, আমি অর্থাৎ সম্পদ ছাড়া না হয় আমার অধিকারের, যখনই অধিকারের কথা আসে তখন অন্যের উপরে ছেড়ে দেয়। হ্যাঁ, তুমি যদি বলা হয় যে আপনার বাবাকে আপনি খাবার দিচ্ছেন না, বাবাকে আপনি জিজ্ঞাসা করছেন না, এটা কি ইসলামের অধিকার? না, ইসলাম কি আপনাকে শিখায় না? এটা কি আপনি বাবার দেখভাল করেন বা দেখাশোনা করবেন? সন্তান তখন নিজের অধিকার থেকে বেরিয়ে আসার জন্য দেখেন কিভাবে বলে, বাবারও তো অধিকার ছিল না, বাবা আমার জন্য কি করছে। এখন বলেন, এটা বলে কি সন্তান রক্ষা পাবে? বাবা কি করলো না করলো এটা তো পরের কথা, পরে। এখন যেহেতু বাবার দায়িত্ব আমার উপরে চলে আসছে, আমি কতটুকু নিজের দায়িত্বটা পালন করলাম, আমি কতটুকু করলাম? তো এই অধিকার নিয়ে আজ সমাজের মধ্যে জানি না কত মানুষ অসহায়ত্বের মধ্যে পড়ছে, অধিকার আদায় করতে গিয়ে, অধিকার রক্ষা করতে গিয়ে। এ সম্পর্কে যদি দর্শককে কিছু মাদানি ফুল দিতেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামান নবিয়্যিন। বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা দিন যেটা আল্লাহ তাআলার দয়া আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যেটার মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের অধিকার বিস্তারিতভাবে বর্ণনা করেছেন।
জি,
আর ওই হকগুলো যদি আমরা যথাযথভাবে আদায় করি, আপনি যেভাবে তুলে ধরেছেন, সন্তান কখনো বলবে না যে আমার হক আদায় করেন এখানে, আর বাবাও কখনো বলবে না যে আমি বৃদ্ধ হয়েছি, সন্তান আমাকে দেখছে না,
দেখছে না।
কখনো একজন চাকর বলবে না যে আমার উপর জুলুম করা হয়েছে, আর কখনো মনিবও বলবে না যে আমার হক আদায় করা হয়নি। অর্থাৎ প্রত্যেকের হক আদায় করা হয়েছে। কিন্তু জাকের ভাই, একটা বিষয় হচ্ছে, আজকে আমাদের একটা ট্রেন এরকম হয়ে গেছে, আমার দাবি মানতে হবে, দাবি আমারটা মানতে হবে, কিন্তু আমার উপরে যে দাবি সেটাকে আমি পূরণ করেছি সেটা আমরা দেখি না,
সেটা দেখি না।
কেয়ামতের দিন আমি সন্তান হিসাবে, আমাকে জিজ্ঞেস করা হবে আমি সন্তান হিসাবে বাবার হকটা আদায় করেছি কিনা। বাবাকে এটা জিজ্ঞাসা করা হবে না যে তুমি মানে ওর হকটা, সন্তান আমার হক আদায় করে না, সেই সঙ্গে জিজ্ঞাসা করা হবে না। বাবাকে জিজ্ঞাসা করা হবে, মা বাবাকে, তোমাকে সন্তান দিয়েছিলাম, তুমি কি সন্তানের হক আদায় করেছো,
লালন পালন ঠিক মতো করেছো কিনা।
প্রত্যেকের হক সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। একজন স্ত্রী, স্বামীর হক রয়েছে, স্বামীর উপর স্ত্রীর হক রয়েছে, স্বামী চিন্তা করে কি সে তার উপর অনেক হয়, সে হক যদি আদায় না করে তাহলে সে বরবাদ। স্ত্রী চিন্তা করে তো আমার হক তো আদায় করেনি, কিন্তু সবাই যদি নিজেরটা যদি চিন্তা করত তাহলে সন্তান কখনো মা বাবার নাফরমান হতো
না,
মা বাবাও বৃদ্ধাশ্রমে যেতে হতো না। ইসলাম আমাদেরকে সুস্পষ্টভাবে এটা শিখিয়েছে যেন আমরা নিজেরটাই দেখি, কারণ একজন মুসলমান সে আল্লাহ ও রাসূলের সাথে আখিরাতের উপর ইমান রাখা, এটা একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় বিষয়। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একদিন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মুফলিস অর্থাৎ নিঃস্বকে? তো সবাই আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, তারা হচ্ছে কি সবচেয়ে বড় নিঃস্ব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হাদিসের সারময় বাবু, দেখি আমাদের দিয়ে অনেক বড় বড় নেকি নিয়ে অনেকে আসবে,
জি,
নামাজ রোজা জাকাত হজ বিভিন্ন ইবাদত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে অত্যাচার করেছে, কারো প্রতি অপবাদ দিয়েছে, কারো ধন সম্পদ কেড়ে নিয়েছে, এভাবে বিভিন্ন ধরনের জুলুম করেছে, এখন যখন সে এতগুলি ইবাদত নিয়ে আসলো, ওই জুলুমের কারণে যার উপর তোহমত দিয়েছে, কারো ধন সম্পদ কেড়ে নিয়েছে, কাউকে গালি দিয়েছে, এসব মজলুমরা এসে এসে তার কাছ থেকে ওই জালেমকে বসানো হবে, তার থেকে সব নেকিগুলো একটু একটু নিয়ে যাবে,
নিয়েছে
এক পর্যায়ে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে, তখন কি করবে? তখন ওই জালেমকে মজলুমের গুণাগুলিকে তাকে দিয়ে দেওয়া হবে, শেষ পর্যন্ত এত বিশাল নেকি, পাহাড় সমান নেকি সব শেষ হয়ে যাবে, তার কোনো নেকি থাকবে না, বরঞ্চ গুনার এক বিশাল বোঝা নিয়ে এসে তাকে জাহান্নামে চলে যাবে। এই হাদিসের মধ্যে আমাদের মধ্যে কি শিক্ষা রয়েছে, যে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করা জন্য এই হাদিসটা আমাদের জন্য যথেষ্ট, যে আমার উপর যে সমস্ত হুকুকাত রয়েছে, যার যার যে অধিকার রয়েছে, অধিকারগুলো আমরা নিজেরা যদি এটা পূরণ করি তাহলে আমাদের মধ্যে কি হবে, সমাজের মধ্যে যে বেইনসাফি অন্যায় এগুলো সব দূর হয়ে যাবে,
দূর হয়ে যাবে।
আমরা যদি দুনিয়াবি দিক দিয়ে দেখি, আমার গ্রামের মধ্যে একটা রাস্তার প্রয়োজন, এই দাবিটা আমি করি যে আমার এলাকার মধ্যে, যেহেতু সরকার কাছে আমাদের দাবি এটা, সরকার দাবিটা পূরণ করলো, এখন সে দাবিটা তো পূরণ করলো, আমার দাবিটাকে আমি পূরণ করেছি,
রাইট?
দেখুন আমার দাবি সরকার দিয়েছে, আমার দাবি হচ্ছে আমি রাস্তায় এটাকে হেফাজতের দায়িত্ব যেটা আছে, রাস্তার হক যেটা আছে সেটাকে আমাদের আদায় করেছে, এখন দেখা যায় রাস্তা তো ঠিকই করেছে, কিন্তু আমি ভারী একটা যেটা
যেটা এই রোড দিয়ে চলার মতো না,
সেটা আমি
এখান থেকে চালিয়ে নিলাম,
আমার কোনো একটু কিছুর প্রয়োজন হলো আমি রাস্তার উপর দিয়ে, এমন ভাবে রাস্তার ক্ষতি হয়ে গেল,
রাস্তার ক্ষতি হয়,
তো এখন ক্ষতিটা কে করলো, আমি করলাম, আমার দাবি পূরণ করতে হবে, সেটা না করে আমার উপরে যে দাবি আছে সেটা যদি আমরা প্রত্যেকেই পূরণ করতাম, এখন জাকির ভাই, যে ইসলাম আমাদেরকে কি কি হক দিয়েছে এটাকে আমরা জানি। ইসলাম মা বাবার হক দিয়েছে, এখন মা বাবা যারা রয়েছে তাদের হক তো অনেক
অনেক,
যে একজন মা বাবা তাদের কদমে নিচে জান্নাত, এবং মা বাবা জান্নাতের দরজাহতে দুটি দরজা এবং জাহান্নামের দরজা দুটি দরজা, এভাবে হাদিসের মধ্যে অসংখ্য বিষয় রয়েছে। এখন এই হাদিসগুলো যখন শুনে মা বাবা খুশি হয়ে যায় যে আমাদের হক। এখন এটা শুনে একজন সন্তানকে, এ তুমি যদি আমার কথা না শোনো তাহলে হাদিসে শুনেছি হুজুর ওয়াজ করছে তোমার উপর জান্নাত হারাম এইসব, এখন ওই বাবারও তো জানার উচিত ছিল, ওই মারও জানা আছে সন্তানের কি হক রয়েছে। সন্তান এর হকের মধ্যে এমন এমন হক বর্ণনা করে যে এমনকি শাদি করার পূর্বে সে যদি নেককার স্ত্রী বেছে না নেয়, সে দুনিয়া বিসৌন্দর্য দন সম্পদ এগুলি দেখে বিয়ে শাদি করে, সর্বপ্রথম হক সন্তানের হক সেখানে নষ্ট করলো। কেন? একজন বৎকার মহিলা থেকে কোনো নেককার সন্তান আসবে না, সেখানে বিয়ের আগেই সন্তানের হক সেখান থেকে নষ্ট করা শুরু করে দিয়েছে। এরপরে বিয়ের সময় যা কিছু করা হয় এগুলি যদি এহতিয়াত বা সতর্ক অবলম্বন না করে, এরপর দুনিয়াতে আসার আগে সে যদি নামাজ কালাম তাকওয়া পরহেজগার অবলম্বন না করে, দুনিয়াতে আসার পর ভালো নাম যদি রাখা
তার
আকিকা করা, এবং সন্তান যখন বড় হয় তাকে আল্লাহর জিকির শেখানো, এবং সন্তান যখন বড় হবে আস্তে আস্তে তাদেরকে ইসলামের যে বিষয়গুলো আছে
শিক্ষাগুলো,
দিনের শিক্ষাগুলো এগুলি দেওয়া, এগুলি একজন মা বাবাকে দিয়েছে। যদি না দিয়ে থাকি তাহলে বড় হয়ে যখন হুজুর হুজুর আমার ছেলেটা আমার কথা শুনতেছে না, এক সময় তো গিয়ে দোয়া করছে আল্লাহ যেন আমাকে সন্তান দিয়ে একটু দোয়া করুন। দোয়ার মধ্যে সন্তান তো এসেছে, কিন্তু সন্তানকে যে মওলার দরবারে দোয়া করে সন্তানটা পেয়েছি, সেই মওলার হুকুমগুলো কি সন্তানকে আমি শিখালাম? যদি শেখাতাম তাহলে বড় হয়ে হুজুরের কাছে যেতে হতো না, হুজুর একটু দোয়া করেন আমার সন্তানটা আমার জন্য টাকা পাঠায় না, আমার খরচগুলো দেয় না, আমাকে আমার উপর অত্যাচার করে। এই জন্য জাকির ভাই আজকে যে বিষয়টা রয়েছে, আমরা যদি প্রত্যেকটা বিষয়টা দেখি,
জি,
সেটা মা বাবা হোক, সন্তান হোক, স্ত্রীর হোক, স্বামীর হোক, খাদেম হোক, মজদুর হোক, শ্রমিক হোক, প্রত্যেকের আলাদা আলাদা হক বর্ণনা করা হয়েছে। এই হকগুলো যদি শিখাটা, এগুলো জানাটা আমাদের জন্য জরুরি। আমি না জানলে এগুলো আদায় করবো কীভাবে? আমি সেট হয়ে গেছি, আমার কাছে মজদুর রয়েছে, আমি মনে করছি সব আমার কথা শুনতে হবে না, এরা মজদুর হলেও আল্লাহ তারা
সবার জন্যই হক রেখেছে, দায়িত্ব রেখেছে,
দায়িত্ব রেখেছে।
যদি এমন না হয় আপনার কথাই, যদি আমরা অধিকার আদায় করতে না পারি বা আমার উপর যে অধিকার রয়েছে সেই অধিকারটা যদি আমি বুঝতে না পারি দর্শক শ্রোতা, তবে এমনই হবে একটা সময় সন্তান নাই ওলামা কেরামের কাছে যাবো, হুজুর দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকে সন্তান দেয়। আবার একটা সময় আসবে হক আদায় না করলে, অধিকার আদায় না করলে, এরপরে আর একটা সময় আসবে আবার গিয়ে দোয়া করব, হুজুর দোয়া করেন যাতে আমার সন্তান আমার কথা শুনে। একটা সময় সন্তান নাই বিদায় দোয়া করিয়েছি, আর এখন সন্তান কথা শুনে না বিদায় আবার দোয়া করিয়েছি। তো এইভাবেই চলতে থাকবে, নিজের জায়গা থেকে আমার হক আদায় করা হচ্ছে না বা আমি সঠিকভাবে হক পাচ্ছি না, এইটা না, এই স্লোগান না দিয়ে আমি যার আমার কাছে যারা হকদার রয়েছে তাদের হকটা যদি পরিপূর্ণতার সাথে আদায় করি, তবে আল্লাহ তাবারকতাল্লাহ আমার আপনার জন্য এমন রাস্তা করে দিবে, আমি যাদের প্রতি আমি হকদার রয়েছি তারাও আমার হক আদায় করবে। আমি যখন আমার কাছে যারা পাওনাদার অর্থাৎ আমার কাছে যারা হকদার তাদেরটা যদি আমার আদায় করি, তো আমি যাদের কাছে তারাও আমারটা আদায় করবে। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা মিরাজ ভাই থেকেও শুনি। মিরাজ ভাই, আজকাল সমাজের মধ্যে যে অধিকার রয়েছে, ইসলাম এত সুন্দর একটা জীবন ব্যবস্থা, তারপরেও অনেক সময় আমরা চেষ্টা করি কি অন্য ধর্ম থেকে ধার নেওয়ার জন্য, আবার চেষ্টা করি নিজের থেকে কিছু বানানোর জন্য, যাতে করে ইসলাম যে সুন্দর একটা পরিবেশ দিয়েছে, কেননা এটার উপরে যদি আমরা আমল করতে যাই, এটা যদি ফলো করতে চাই, তবে দেখা গেছে ইসলাম যা বলে তাই আমাকে শুনতে হবে। কেননা কোরআনে পাকের মধ্যে ভাই বোনের যে হক রয়েছে, মহিলাদের যে হক রয়েছে, সেটা সুন্দরভাবে সেখানে কোরআনে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে, এবং সেই মোতাবেক যদি দেখতে যাই, তবে বোনের যে হকটা রয়েছে সেটা আমাকে কিন্তু পরিপূর্ণতার সাথে আদায় করতে হবে। এখন ভাই হয়ে আমি তো চাই সেখান থেকে যেন একটু হলেও আমার কাছে চলে আসে, একটু বেশি হলেও যেন আমার ভাগে বেশি আসে। ইসলামের হক, ইসলামের অধিকার, যেটা ইসলাম যেটা দিয়েছে সেটা দেখতে গেলে তিন ভাগের দুই ভাগ তো আমি পাবো, এক ভাগ বোনে পাবে, এখন সে এক ভাগ যেন পরিপূর্ণ সে না পায়, কেন দিব তাকে? আমি 30 বছর 40 বছর 50 বছর বাবার সম্পত্তিটা আমি দেখলাম, নিলাম, পরিচর্যা করলাম, এখন শেষ মুহূর্তে এসে সে এক ভাগ নিয়ে যাবে, সেখান থেকে যেন আমি কিছু পাই। অর্থাৎ ইসলাম যে তরিকা আমাদেরকে দেখিয়েছে, রাস্তা দেখিয়েছে, সেটা অনুসরণ করলে আমাকে হকটাই দিতে হবে। এটা থেকে বাঁচা যায় কিভাবে, এই রাস্তা কিন্তু মানুষ খুঁজে। তো দর্শকের কিছু মাদানি ফুল এ সম্পর্কে, অধিকার সম্পর্কে।
আমাদের সমাজে মানব জাতি আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে দুইটা জাতি আছে, মহিলা পুরুষ।
জি,
তো আপনি যেমন বলছিলেন বোনের কথা, তো আমি শুরুতেই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী বলতে চাচ্ছি। তিনি বলেন যে যে ব্যক্তির বোন নাই সে দুর্ভাগা, আর যে ব্যক্তির বোন আছে কিন্তু তার উপর সন্তুষ্ট না সেও দুর্ভাগা।
আল্লাহ,
তো আপনি যেমনটা বলছিলেন যে বোনের হক আদায় করে না, তো ওই বোন কিভাবে তার উপর সন্তুষ্ট হবে? তো সেক্ষেত্রে অবশ্যই সে দুর্ভাগা। তো এমনিতে দুর্ভাগা হয়ে গেছে, আবার কি আমাদের ময়দানে এই হক আদায় না করার কারণে আল্লাহ আজাবে সে গ্রেপ্তার হবে? মানে দুনিয়াতেও দুর্ভাগা অবস্থায় আছে, এবার আখেরাতের মধ্যেও দুর্ভাগা অবস্থায় থাকবে। তো আলহামদুলিল্লাহ আমাদের যে নারী জাতি আছে, তো এরা বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভূত হয়। কখনো সে কন্যা রূপে থাকে, কখনো বোন থাকে, কখনো স্ত্রী থাকে, কখনো মা থাকে। তো এক একটা সময় এক একটা সম্পর্কের সাথে আমরা যুক্ত থাকি। তো প্রতিটা স্তরে আল্লাহ তাআলা মানব জাতির যে স্তরে থাকুক না কেন, প্রতিটা জায়গায় তার অধিকার নিশ্চিত করেছে ইসলাম।
জি,
সবার অধিকারের ক্ষেত্রে কোরআনে পাকে সুস্পষ্ট ঘোষণাও আছে। আবার কোরআনে পাকের মধ্যে রয়েছে যে পুরুষদেরকে নারীদের উপরে মর্যাদা দান করা হয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন আর রিজালু কওয়ামুন আলা নিসা বিমা ফদ্দলাল্লাহু বাদাহুম আলা বাদ। সেটা হচ্ছে পুরুষ হচ্ছে কর্তা নারীদের উপর, এ কারণে যে আল্লাহ তাআলা তাদের এককে অপরের উপর মর্যাদা দান করেছেন। কিন্তু সৎ ব্যবহারের ক্ষেত্রে যখন সৎ ব্যবহারের বিষয় আসবে, হকের বিষয় আসবে, তখন আবার উভয়েরই হক রয়েছে
রয়েছে।
তো এক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন যে তাদের তেমনই অধিকার রয়েছে যেমন তোমাদের তাদের উপর রয়েছে। তো এক্ষেত্রে আমরা অনেক সময় পুরুষরা যেটা করি নারীদের উপরে, যে আমাদের অনেকে মনে হয় যে মর্যাদা আর অধিকার এটা একই। তো যখন মনে হয় যে আমরা পুরুষ তো সবসময় নারীদের উপরে মর্যাদা খাটাতে গিয়ে তাদের অধিকার ক্ষুণ্ণ করি, যেটা একেবারেই উচিত নয়। কারণ কোরআন পাকে স্পষ্ট বলা হয়েছে যেমন তোমাদের অধিকার আছে তাদেরও অধিকার রয়েছে।
পুরুষ হিসাবে তারও যেমন হক রয়েছে, অধিকার রয়েছে, নারী হিসেবেও তার যেটা পাওনা, তার যেটা হক, তার যেটা দেখভাল করা, এটাও কিন্তু তার হক রয়েছে।
এটা কিভাবে রয়েছে, এই হকটা কিভাবে রয়েছে, যে আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, সাইয়েদুনা মুয়াবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আরজ করলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের উপর কি আমাদের স্ত্রীদের হক বা অধিকার রয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে অবশ্যই অধিকার রয়েছে, এবং সে অধিকার কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন তুতিমহা ইযা তুইমতা, যখন তুমি আহার করো তখন তুমি খাও, তো তাকেও খাওয়াও। তো অধিকারের স্তরটা কেমন, যে একেবারে সমান, যখন আমি খাবো তো তার জন্য খাবারের ব্যবস্থা করব। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াতাকসুহা ইজাকতাসাইতা, যখন তুমি পোশাক পরিধান করো তাকেও পরিধান করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কখনো তার চেহারার মধ্যে আঘাত করো না।
আল্লাহ,
তো আমাদের শুরুটাই হয় চেহারায় আঘাত করা দ্বারা। যখন আমরা কোনো বিষয়ে
রেগে যাই
তখন আমার মর্যাদা চলে আসে, মনে হয় আমি
পুরুষ, আমি বড়,
আমি পুরুষ,
আমি রাজা।
জি,
আমার রাজত্বই চলবে।
সমাজে আমরা যদি দেখি আমাদের পরিবার বা আশেপাশে যারা রয়েছেন, তো আঘাতের শুরুটাই হয় চেহারার মাধ্যমে, চর থাপড় যখন শুরু হয়, এটা তো ছোট বিষয় মনে করে তারা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন যে কখনো তার চেহারার মধ্যে
ছোট বিষয় থেকেই বাঁচার চেষ্টা,
শুরুটা হয় এখান থেকে।
আসলে মিরাজ ভাই, অনেক আপনি যে বিষয়গুলো বলছেন হাদিসে পাকের মধ্যে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই ব্যক্তি, ওই মহান সত্তা যিনি 1500 বছর পরে পৃথিবীতে কি হবেন সেটাও অগ্রিম জানিয়ে দিয়েছেন। আর এটাই কিন্তু সচরাচর এখন পৃথিবীতে দেখা যায়। আমি পুরুষ, আমাকে বাইরে যেতে হয়, মানুষের সাথে মিশতে হয়, অফিস করতে হয়, ভালো পোশাক, দামি পোশাক আমি পরি, অনেক লোক আছে এরকমের, ঘরের মধ্যে বাদ যেমন তেমন করে চলে যেতে পারলেই হয়েছে, কেন তারও তো একটা মন আছে, মহিলাদেরও তার শখ আহ্লাদ আছে, তারও তো ইচ্ছা হয় ভালো দামি একটা পোশাক পরার জন্য, বাহিরে নয় মানুষের সামনে তো তারা যাবে না, আপনার সামনেই না না হয় পড়ুক, তো তাদেরও একটা ইচ্ছা আছে, এমনটাও হয়। বা আমি বাহিরে থাকি, বন্ধুবান্ধবদের থাকি, ভালো খাবার ভালো রেস্টুরেন্ট, কিন্তু ঘরের মধ্যে যখন যাই তখন যা আছে তাই খা, তাদের আর খবর আমার থাকে না। তো এই যে বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত শত বছর পূর্বেই সতর্ক করে দিয়েছে, তোমরা যা খাও তাদের জন্য খাবারের আয়োজন করো, তুমি যে পোশাক পরো তাদের জন্য পোশাকের আয়োজন করো। এমন এমন তো বদ নসিব বলে এদেরকে, এমনও তো লোক আছে বছর পার হয়ে যায় ঘরের মানুষের খবর নেয় না। কিছুদিন আগে সালাউদ্দিন ভাই একটা নিউজ রিপোর্ট দেখলাম, এমনটা হওয়া দরকার না বা এটা উচিত না, মেয়ে উপযুক্ত বিয়ে হয়ে গেছে, যে কোনো একটা কারণবশত ওই ফ্যামিলিটা মিডিয়ার সামনে চলে আসছে, মেয়ে অভিশাপ দিচ্ছে বাবাকে যে হুশ হওয়ার পর থেকে জানতাম ইনি বাবা, কিন্তু কখনো বাবা বলে ডাকবো যে ওটা মন থেকে আসে না। কেন আসে না? তিনি যে আমাদের সাথে আচরণ করেছে, ব্যবহার করেছে, ইসলাম দ্বিতীয় বিয়ে করতে নিষেধ করে না, কিন্তু সবার একটা হক তো রয়েছে। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, হক সবার রয়েছে। এখন আপনি দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম যে আপনার ঘর সংসার রয়েছে তাদের খবর না নেওয়া, জিজ্ঞাসা না করা, সন্তানাদি চলে কিভাবে তাও না জানা, মেয়েটা অনেক অর্থাৎ যেই ফ্যামিলিটির সাথে কথা হয়েছে মিডিয়াতে, তো ওরা অনেক কান্নাকাটি করলো, বলো যে চোখের সামনে আমার মায়ের উপর যে অত্যাচার হয়েছে, চোখের সামনে আমাদের সাথে যে খারাপিগুলো হয়েছে সেটা ভোলার মতো নয়। বাবা আসে ভালো বাজারটা নিয়ে ওই ঘরে চলে যায়, আমরা ঘরের দরজায় বসে বসে দেখি শুধু, কিছু বলার নেই। আমার মা যা যতটুকু পারে রোজগার করে নিয়ে আসে, আমাদের কোনো মতে দিনটা চলে। তো একটা দিন যখন আসলো, মা পরিশ্রম করে কষ্ট করে আমাদের ভাই বোনের লেখাপড়া চালালো, একটা সময় এখন আমরা ভালো চাকরি করি, কিন্তু ওই পরিবারটা যেটা আমার বাবা বেশি সাপোর্ট করেছে আজ তারা অবস্থা খুবই খারাপ। মানে আমি ব্যক্তি হয়ে মানুষ হয়ে যদি না পারি অপরজনের হক আদায় করতে, এখন যদি ওই বয়সে এসে যখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন এখন যদি এসে বলে বলে আমার বড় ঘরের সন্তানরা আমাকে জিজ্ঞাসা করে না, তারা চোখের সামনেই তো আপনার আচরণটা পুরাই দেখেছে, আপনি তাদের মায়ের সাথে কেমন আচরণ করেছেন, তাদের সাথে কেমন আচরণ করেছেন, তারা ঘরের সামনে নিজের অভিমত, এটা তাদের অভিমত, তারা মানে দুয়ারের সামনে বসে দরজার সামনে বসে দেখতাম সৎ ভাই বোনের হাতে বাবা কত ধরনের খাবার তুলে দিত, আর আমি আমরা দেখে সেটা আরো কান্না আসতো, বলে আমরাও তো তারই সন্তান কিন্তু আমাদের সাথে কেমন এমন আচরণ কেন করা হয়। তো এখন শেষ বয়সে যখন আপনার ওই আদরের সন্তানরা, দ্বিতীয় ঘরের সন্তানরা আপনাকে যখন জিজ্ঞাসা করে না, আপনি যখন গরিবী হালতে আছেন, এখন যদি মানুষের কাছে যান আর বিচার দেন আর বলেন যে বড় ঘরের সন্তানরা আমাকে জিজ্ঞাসা করে না বা প্রথম ঘরের সন্তানরা আমাকে জিজ্ঞাসা করে না বা খাবার দেয় না, তো কার অধিকার কে নষ্ট করলো, কে রাস্তাটা দেখালো, এটাও তো একবার ভাবা দরকার। এখন আমি কিভাবে বলি এটা, আমি সালাউদ্দিনের যেটা বললেন শুরুতে যে আমি বাবা হয়ে মা হয়ে সন্তানকে ইসলামের শিক্ষাটা দিলাম না, না দেওয়ার পর একটা সময় আসলো সন্তান না এই ইসলামের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমাকে জিজ্ঞাসা করতেছে না, আমি কেমন আছি বছর পার হয়ে যায় তাও জিজ্ঞায় না, জানতেই চায় না আমি কেমন আছি। একবার তো আমারও ভাবা উচিত, আমি যদি ইসলামের সোজা রাস্তাটা তাদেরকে দেখাতাম তবে হয়তো বা এই সময়টা আমাকে আর দেখতে হতো না। নিজের যে হক, নিজের যে দায়িত্ব রয়েছে, আমি আমার দায়িত্ব কতটুকু পালন করলাম, আমি আমার কাছে যারা অধিকার প্রাপ্ত রয়েছে আমার সন্তানরা তাদের যে অধিকার আমার কাছে রয়েছে আমি কতটুকু আদায় করলাম, এটা আমাদের জানা দরকার। দর্শকের একটা কল শুনি, এরপর ইমরান মাদানী ভাই আমাদের সাথে আছেন, নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি কল শুনিয়ে দিন।
আমার নাম হলো সানোয়ার, আমি গাজীপুর থেকে বলছি। আমরা সবাই মাদানী চ্যানেল দেখি, আপনাদের জন্য সবার জন্য আমরা দোয়া করি, মাদানী চ্যানেল যাতে সারা জীবন চালাইতে পারেন, আপনাদের সবার জন্য দোয়া রইল।
মাশাআল্লাহ, দোয়ার সাথে সাথে একটা সাধারণ একটা কথা আছে না, দোয়ার সাথে দাওয়াও প্রয়োজন। তো যেহেতু এত সাপোর্ট আপনারা করতেছেন, এত ভালোবাসা আপনাদের রয়েছে, তো মোহাব্বত রয়েছে, মাদানী চ্যানেল চালানোর জন্য যে আরো কিছু আর্থিক সহযোগিতা প্রয়োজন, এটাও একটু আপনাদের থেকে আশা করি। আমরা সবসময় যেভাবে আপনারা দিয়ে আসছেন, প্রতি মাসে যারা মাসিক একটা সাপোর্ট করে আসেন, সহযোগিতা করেন, এবং যার যখন যেভাবে সুবিধা হয় সাপোর্ট করেই যাচ্ছেন মাদানী চ্যানেলকে, আপনিও চান এটা যে ভালো একটা চ্যানেল, ভালো কথাগুলো যেন সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে যায়, তারা ঘরে বসে শিখতে পারে, তো এটার পাশাপাশি ভালো পরামর্শ দিচ্ছেন, ভালো অভিমত দিচ্ছেন, পাশাপাশি এটাও বলবো যে আর্থিক সহযোগিতাও দাওয়াত ইসলামীকে মাদানী চ্যানেলকে করুন, কেননা আপনাদের সহযোগিতায়, আপনার আমার সহযোগিতায় মাদানী চ্যানেল দিন দিন আরো ভালো কিছু করবে, ভালো কিছু নিয়ে আসবে, এটাই আমরা আশা রাখি ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন।
আমি আইনউদ্দিন সিলেট থেকে বলতেছি, গজল শুনতেছে, প্রিয় নদীর কবিরাদে মুগিনে আমার বাগান।
মাশাআল্লাহ, ইমরান মাদানী ভাই আছেন আপনাদের প্রিয় মুখ, আশা রাখি কালাম শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ কাইয়ুম, আমার দেশের বাড়ি বরিশাল পটুয়াখালী। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন আমি সবাই বলি যে এই চ্যানেলটা দেখার জন্য, বিশেষ করে আমার মা আছে, বোন আছে, তাদেরকে আমার মাও বর্তমানে দেখে।
আল্লাহ তালা কবুল করেন। আব্দুল কাইয়ুম ভাই বরিশাল থেকে আমাদেরকে কল করেছেন, মাদানী চ্যানেল দেখেন, নিজে অপরকে দেখার দাওয়াত দেন, নিজের ঘরের পরিবার পরিজনকে দেখতে বলেন, আল্লাহ তালা কবুল করেন আপনাকে। এটা অনেক বড় এক নেকির দাওয়াতের মতো। একজন মানুষ যখন, একজন ব্যক্তি, নিরাজ ভাই একটু আগে কথাটা তুলেছিলেন, দেখতে একজন নারী, কিন্তু একজন নারী কারো মা, আবার কারো বোন, আবার কারো খালা, কারো ফুফু, কারো চাচি, কারো এক এক দিক থেকে ব্যক্তি একজন, কিন্তু তার সম্পর্কটা দর্শক শ্রোতা চতুর্দিক থেকে ঘুরে আসে ওই একজন ব্যক্তি। যখন আমি একজন ব্যক্তি চতুর্দিকে ঘুরে একবার দাওয়াত দিব, আত্মীয় স্বজন যারা আছে মাদানী চ্যানেল দেখার জন্য, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা তারা একবার দুইবার দেখতে দেখতে তাদের অভ্যাস হয়ে যাবে। কালাম শুনি, যে দর্শক শ্রোতা কালাম শুনতে চেয়েছেন ইমরান মাদানী, ওই কালাম শুনিয়ে দিন, এরপরে আবারও আলোচনা করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম।
তোমার
তোমার কাছে এসে রোগী অসুস্থ হয়, তোমার কাছে সে রোগী অসুস্থ হয়, যে রোগীকে বলবে
কালামের
সাথে আমাদের বিশেষ সাথে মিলেছে,
কালামের সাথে
চরিত্র অপরাধ, যে চরিত্রের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম রাখলে কান রাখুন ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম,
তোমাদের জন্য উত্তম মডেল রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম,
ওই মডেল তো দিয়েছেন আমার নবী। আমরা তো শুনে আসছি যে ইসলামের অধিকার এক সময় যে নারীদের কত, নারীদের কোনো অধিকারই ছিল না। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম হয়তো ওয়ান সাইড হয়ে যেতে পারে, এখন ইদানিং হয়তো কিছু শ্লোক আছে নারীর অধিকারের ব্যাপারে কথা ওঠে, সমান অধিকার চায়।
জি,
ইসলাম যে আমার মেরাজ ভাই বললেন, ইসলাম অধিকার সবাইকে সমান দিয়েছে, যেভাবে একজন স্ত্রীর হক রয়েছে স্বামীর হক সেম সেম, নারীদেরকে আল্লাহ তাআলা একটা সম্মান দিয়েছেন ওদের স্তরে, কিন্তু কিছু বিষয় নিয়ে হয়তো মনের মধ্যে প্রশ্ন আসে সন্দেহ জাগে যে হয়তো এটা আমাদের ইসলামের কারণে নয়, সামাজিক যে কারণগুলো যে এতক্ষণ যে আলোচনাগুলো আমরা শুনছিলাম সেটার কারণে। ইসলাম কিন্তু নারীদেরকে উভয় সম্মান উভয় মর্যাদা দিয়েছে, কিন্তু অধিকার উভয়ের সমান, কিন্তু পুরুষদেরকে কিছু ক্ষেত্রে যে আর রেজাউল কওয়ামুন আলা নিসা যেটা বলা হয়েছে, পুরুষদেরকে অফিসার বানানো হয়েছে, যেমন পুরুষরা ইমাম হতে পারে, পুরুষদের মধ্যে নবীরা এসেছেন, কিছু 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 বিষয়ে তারা পরিবার সবার জন্য খরচ বহন করেন, এই জন্য তাদেরকে কিছু সম্মান দিয়েছেন ইসলাম, কিন্তু অধিকার কিন্তু উভয়ের সমান।
জি জি,
যে একজন নারীর যতটুকু অধিকার রয়েছে অনুরূপ একজন স্বামীরও ততটুকু অধিকার রয়েছে। বরঞ্চ ইসলামের সৌন্দর্য দেখে যদি আমরা তাকাই, একজন নারীকে কিভাবে মর্যাদা কিভাবে স্থান দিয়েছে, যে একজন নারী তার তার অধীনে কাউকে দেওয়া হয় না, সে যখন একজন মেয়ে থাকে একজন কন্যা থাকে তখন তার সমস্ত ব্যয় বা বহন যা কিছু আছে সব বাবার উপর,
বাবার উপর।
যখন সে বিয়ে হয়ে যায় তখন সর্বপ্রথম তো সে মোহরের অধিকারী হয়ে যায়, সেটা একটা মালের অধিকার সে হয়ে গেল। এরপর স্বামীর ঘর যতদিন থাকবে সব খল ভরণ পোষণ কার উপর, স্বামীর উপরে। যদি ওই নারী কোনো ব্যবসা বাণিজ্য করে হালাল পর্দার মধ্যে থেকে যদি ব্যবসা করতে পারে, এখন সে যা খামাবে সেটা স্বামী কি করতে পারবে না, এটা আমাকেও দিতে হবে, কারণ ওখানে স্বামীর কোনো অধিকার নেই, সেটাও তার। একজন নারীকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, সমস্ত দায়িত্ব একজন পুরুষকে দেওয়া হয়েছে। এরপরও ওই যে সম্পদ যখন উত্তরাধিকারের ক্ষেত্রে একটা আছে যে ভাইদেরকে ডবল দেওয়া হয়, নারীদেরকে এক অংশ দেওয়া হয়, তখন এটা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু এটা দেখে না যে নারীর সব ক্ষেত্রে কোনো কোনো দায়িত্বই না, কোনো তাদেরকে ব্যয় বহন করার জন্য কোনো কিছু দেওয়া হয় না, সব কিছু তাদের তারই। এটা আর দেখে না কিছু যারা সুশীল সমাজ নামে কিছু মানুষ আছে যারা ইসলামের এগুলো নিয়ে প্রশ্ন করে। কিন্তু যদি আমরা দেখি ইসলাম এত সুন্দরভাবে নারীদেরকে, এমনকি হাদিসে পাকের মধ্যে যার তিনটি কন্যা জন্ম গ্রহণ করে তাদেরকে উত্তমভাবে লালন পালন করেছে, তাদেরকে আদব শিখেছে এবং তাদেরকে শাদী করেছে, তো তাদের জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। কিন্তু একজন ছেলে হলে তার বাবার এরকম কোনো কি রেওয়ায়ত আছে না,
পাওয়া যায় না।
তাহলে দেখা যাচ্ছে ইসলাম নারীদেরকে কত সম্মান। একদিকে যখন নারী কন্যা রয়ে তখন এই ফজিলতটা বলা হয়, যখন সে স্ত্রী হয়ে যায় তখন তাদের সাথে ভালো ব্যবহার করো, বা যে সবচেয়ে উত্তম আখলাক হচ্ছে তার যে নিজের পরিবারের কাছে উত্তম।
জি,
আমি হুজুর সাল্লাহ বলে আমি আমার পরিবারের কাছে সবচেয়ে উত্তম। তাহলে যে ক্যারেক্টার সার্টিফিকেট যদি আমরা, যে আমি যদি উত্তম, আমি ভালো, আমি ভালো ছাত্র অধিকারী, আমরা তো কোনো প্রতিষ্ঠান থেকে আমরা একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেন, কিন্তু আগে নিতে হবে কোথা থেকে, ঘর থেকে। ঘরে যদি আমাকে ভালো বলে আমি তো সবচেয়ে ভালো। অনেক সময় দেখা যায় আমি বাইরে গেলে, বিশেষ করে
আমরা
ভালো কেমন আছেন, হ্যাঁ, ঘরে যখন আমি বাক হয়ে যাই, ঘরে যখন বাক হয়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন, ওনার কথা শুনে অনেকে বলে ওনার জালালিয়াত, ওনার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বাইরে তুমি বাঘের মতো থাকো, ঘরে বিড়াল মানে একদম সবার সাথে
মিশে
নরম থাকো। একজন লোক যখন আমিরুল মুমিনীন হলেন, উনি ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কি মারামারি না হলো, এটা সমাধান করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবেন, ঘরের কাছে গিয়েছেন, দেখেন যে ওনার ঘরের মধ্যে এরকম কিছু আওয়াজ আসতেছে। তো উনি বললে আমি যে সমস্যা সমাধানের জন্য এখানে এসেছি সেটা জন্য উনি কি সমাধান করে চলে যাচ্ছে। তো পিছন থেকে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেন, তাদের ডাকলে আপনি আসছেন আবার চলে যাচ্ছেন, কী ব্যাপার, কী বিষয়, কেন আসলেন? তো বললেন যে আমি যেটার জন্য এসেছি সেটা তো আপনার ঘরে রয়েছে, আপনি কি সমাধান করবেন? কি বলেন, এই দেখো আমার ঘরের মধ্যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার আপনার স্ত্রী বা আমার স্ত্রী যারা রয়েছে আমাদের অনুপস্থিতিতে আমাদের অনেক দায়িত্ব তারা পালন
করে।
আমরা যারা পুরুষরা রয়েছি আমাদের ডিউটি কোনো একটা চাকরি করলে কোনো আমাদের একটা নির্দিষ্ট সময় রয়েছে, কিন্তু একজন নারীর ডিউটি সে অসুস্থ হলেও তার কোনো ছুটির দিন নেই, তার কোনো অসুস্থতা আমরা এটা করতে চাকরি রান্না করতে হবে, বাচ্চাদেরকে লালন পালন করতে হবে, তাদের সব কিছু, তাদের কোনো ছুটি নেই, তারা সব কিছু তার আমার ইজ্জত আমার যে গুণের দিকে যাওয়া সেটা থেকে আমাকে বাঁচালো, আমার বাল বাচ্চাদের যেগুলো আমার দেখা দরকার সেই দায়িত্বটা সামান্য বরদাস্ত করলে সমস্যাটাকে তুমি সেটা বুঝতে পারবে। একজন ঘরের মধ্যে একজন নারীর কত দায়িত্ব পালন করে, আমি তার সাথে একটু সহানুভূতি দেখাই
দেখাই
এবং ও আশির হুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা তাদের সাথে ভালো ব্যবহার করো না,
আচরণ করো।
তাহলে ইসলাম নারীদেরকে কত সুন্দর একটা বলে জুলুম, মানে আমার অধিকার এর বিপরীত হচ্ছে কি অধিকার আদায় না করা, এটাকে জুলুম বলা। জুলুম বলা ওটাকে যে যে জিনিসটা যেখানে রাখা দরকার সেখানে না রেখে অন্য জায়গায় রাখে, এটাকে জুলুম বলা হয়। যেটা যেখানে মনে করেন একটা পশু তার স্থান কোথায়, গরু হলে তার একটা গোয়াল ঘর আছে, যারা বন্য পশু তাদের বনের মধ্যে থাকবে।
জি,
এখন আমি একটা গরুর গবাদি পশুর অধিকার তার জন্য দরাদে, হ্যাঁ তাকে কেন রাখা হলো, কেন তার কোনো বিছানা নেই, আমি তার জন্য ঘরে নিয়ে আসলে এসির মধ্যে একটা বিছানা করে শোয়া দিলাম, গরুর জন্য তার এটাকে শোভনীয় হবে, সেখানে শান্তি পাবে। একজন মানুষকে সেখান থেকে যদি গোয়াল ঘরে যদি রাখা হয় তার অধিকার ক্ষুণ্ণ হবে। এখন আমাদের মধ্যে কিছু এরকম সুশীল সমাজ আছে, আল্লাহ তাআলা আমাদেরকে যখন বানিয়েছে আমাদের কিছু স্তর অধিকার আমাদের কোথায় এগুলো রেখেছেন, এখন আমরা নারীরা যদি বেপর্দা ঘুরি, আমরা নারীরা যদি চাই যে না আমিও পুরুষদের সাথে মিলেমিশে তার মতো করে চলবো,
এখানে সালাউদ্দিন নিজের ওই বিষয়টা আসে যেটা আমরা আমরা যেটা কোরআন হাদিস থেকে দেখি সেটা হলো গিয়ে একজন নারীর যেমন একটা অধিকার রয়েছে, পুরুষেরও অধিকার রয়েছে। নারীর যে হকটা রয়েছে পুরুষের সেই হক রয়েছে। এখন এই হক আর অধিকারকে কিছু সাধারণ মানুষ, যাদের মধ্যে আমি বলবো কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, তারা মনে করে পুরুষ আর নারীর তো সমান অধিকার বলা হয়েছে, এখন সমান অধিকার নিয়ে তারা মাঠে নামতে চায়। কিন্তু এটা বুঝে না যে এই অধিকার বা এই হকের কথা কোনটা বলা হয়েছে, যখন কোনো নারী ঘরে বসবাস করছে আর একজন পুরুষের উপরে তার দায়িত্ব দেওয়া হয়েছে। যখন আমি ঘরে আসি, বসি, আরাম করি, তো একজন নারীরও ঘরে আরাম করার অধিকার রয়েছে। আমি যখন ঘরে খাবার খাই, একজন নারীরও ঘরে খাবার খাওয়ার অধিকার রয়েছে। যখন সে আমার ঘরে আমার দায়িত্বে রয়েছে, আমি ভালো পোশাক পরিধান করি, আমার ঘরের নারী যে মহিলা রয়েছে তারও অধিকার রয়েছে ভালো পোশাক পরিধান করার, তারও অধিকার রয়েছে আরামের, তারও অধিকার রয়েছে রেস্টের, তারও অধিকার রয়েছে আপনার থেকে কিছু পাওয়ার, কিছু আশা করে সে। কিন্তু ওই অধিকার নয় একজন পুরুষ যখন সকাল হয় রুজি রোজগারের জন্য মাঠে নেমে যায়। এখন যদি এখন এই অধিকারটা নিয়ে এখানে নিয়ে আসে, আমি তো মহিলা নারী, আমাকেও বলা হয়েছে সমান অধিকার, আমিও সকালবেলা মাঠে নেমে গেলাম, তো এটা এই অধিকারের কথা বলা হয়নি দর্শক শ্রোতা। এখানে বলা হয়েছে হ্যাঁ আমি একজন আমি অসুস্থ পুরুষ, আমি অসুস্থ, এখন আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, ভালো চিকিৎসা নিতে হবে। এখন একজন নারী সে অসুস্থ হলে কি তার কোনো অধিকার নেই? তার অধিকার আছে তাকেও ভালো ডাক্তার দেখানো, যার যে পুরুষের কাছে সে দায়িত্ব অর্থাৎ রয়েছে ওই পুরুষ তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ভালো চিকিৎসা তাকে করাবে, এই অধিকারের কথা বলা হয়েছে। এখন এইটাকে আমরা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গেছি, পুরুষ আর নারীর সমান অধিকার বলে আমরা দেশের মধ্যে বা সমাজের মধ্যে এক বিশৃঙ্খলা সৃষ্টি করছি। এই অধিকারের কথা এখানে বলা হয়নি। নারীকে ঘরের শোভা পায়, তার দায়িত্ব, তার কাজ, তার কর্ম সব কিছু। আপনি একবার ইজিভাবে যদি বলি, মিরাজ ভাই, সালাউদ্দিন ভাই, আপনি আমি আমরা এখন টিভি সিরিজ আছি, স্টুডিওতে বসা আছি, এখানে সুস্থ মতো আসা, ভালো মতো বসা, ভালো পোশাক পরিধান করা, ইমামা সহকারে বসা, ঘর থেকে যে বের হলাম প্রস্তুতি নিয়ে, এর পিছনেও তো তার অনেকগুলো কাজ, তার অনেকগুলো দায়িত্ব। সকালে উঠে নাস্তা বানানো, আমার কাপড়টা পরিষ্কার করে দেওয়া, আমার কাপড় যেন ভালো মতো আমি পরে যেতে পারি, এই কাজের পিছনে নারীর একটা অধিকার সে পালন করে। আচ্ছা, আমি যখন ঘরে যাব, ঘরে কি বাজার লাগবে, কি দরকার রয়েছে, কি প্রয়োজন রয়েছে, এটা আমাকে ঘরে যাওয়ার সময় নিয়ে যাওয়া, এটা তার হকটা আমি আদায় করতেছি। এটা ইসলাম ইশারা দিয়েছে, বলেছে যে নারী পুরুষ যেমন পুরুষের জন্য অনেকগুলো হক রয়েছে, অনেকগুলো দায়িত্ব রয়েছে, অনেকগুলো অধিকার রয়েছে, ঠিক নারীরও এমনটাই পুরুষের প্রতি। এখন আপনি পুরুষ বলে সব অধিকার নিজেরই আছে, নারীর কোনো অধিকার নেই, নারীর কোনো হক নেই, এটা যেন না হয়। এটা কি সাধারণ মানুষ যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নেই বলে চলে, তারা এটাকে নারী পুরুষের সমান অধিকার বলে দাবি করছে, কিন্তু বিষয়টা এভাবে নেওয়া যাবে না, যেটা ইসলাম সঠিকভাবে বোঝানোর চেষ্টা করছে এটা আমাদের বোঝা উচিত। মিরাজ ভাই কি বলেন?
জি, আমি সালাউদ্দিন হুজুরের একটা কথার সাথে যোগ করতে চাচ্ছি, সেটা মানে আমাদের আকলে অনেক সময় এটা বোঝা যায় না, যে হুজুর বললেন যে যে যার যে স্থান ওখানে যদি রাখা হয় তাহলে এটার অধিকার ঠিকভাবে আদায় করা হয়। গরুকে গোয়ালেই এটা মানায় এবং ওখানেই তার জন্য এটার স্থান, মানুষকে ওখানে নিলে তার অধিকার আদায় করা হবে না। তো আমরা যদি দেখি হাদিসে পাকের মধ্যে যে নারীদের মর্যাদা কত বেশি, কেমন তাকে উচ্চ মর্যাদা দান করা হয়েছে, তো আমরা তো সবাই সম্পদকে ভালোবাসি, টাকা পয়সা বলেন, ধন দৌলত বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমগ্র দুনিয়াটাই, যে কয়লা দুনিয়া মা তাউন, সমগ্র পৃথিবীটাই সম্পদে পরিপূর্ণ। তো আমরা যদি দেখি সম্পদ কী, তো সবাই ভালোবাসে স্বর্ণ বা রৌপ্য বা এর থেকে বেশি যদি হয় হীরা, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু খোলা বাজারে ফুটপাতে বিক্রি হয় না। তো এটা বিক্রি করার এক নির্দিষ্ট স্থান রয়েছে, তো মানুষ ওখানে গিয়ে কিনে। যদি কেউ গাড়ির দোকান আমাদের গ্রামে দেয় তো ওখানে চলবে না, এটা স্বাভাবিক। তো এটার জন্য রাজধানী বা এই ধরনের বিশেষ মার্কেট লাগবে, সেখান থেকে মানুষ গাড়ি কিনে। তো এটা কেন? কারণ ওটার মর্যাদা ওই রকম। তো এর জন্য তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে রয়েছে যে সমগ্র দুনিয়াটা সম্পদে পরিপূর্ণ, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কোনটি? এরপরে বলতেছেন খয়রু মাতা ইহা আলমার ওয়াতু সলিহা, কিন্তু সব থেকে উত্তম এবং কল্যাণকর সম্পদ হলো নেককার স্ত্রী। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সমগ্র দুনিয়া সম্পদে পরিপূর্ণ, কিন্তু সবথেকে উত্তম ও কল্যাণকর সম্পদ কোনটি? নেককার স্ত্রী। তো আমরা সেই স্ত্রীকে আমরা গোয়াল ঘরে রাখছি অথবা কোনো বাইরে ফুটপাতে
মানে আমার কাছে ওটা মর্যাদা নেই দেখে ফুটপাতে রাখছি, কিন্তু আমার কাছে মর্যাদা
কোন সেভাবে ইউজ করা হয়
যেভাবে মন চাচ্ছে,
যেখানে যেখানে দরকার সেখানেই পাঠিয়ে দিচ্ছি, যেখানে কাজ প্রয়োজন সেখানেই পাঠিয়ে দিচ্ছি।
তার মানে তার হক আদায় করা হচ্ছে না, তার অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে।
গ্রামগঞ্জে বসবাস করে, শহরেও বিভিন্ন ধরনের কালচার ছড়িয়ে পড়ছে। গ্রামগঞ্জে একজন মহিলাকে দিয়ে, যেটা বললেন গরু গরু চড়ানো হয়, তাকে দিয়ে দুই তিন বাড়ি বা আধা কিলোমিটার দূরে পানির প্রয়োজন, তো পানি আনতে পাঠানো হয়, তাকে দিয়ে বাজার করানো হয়, তাকে দিয়ে বাচ্চাদেরকে বেপর্দায় বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায় নিয়ে আসে, এরপরে আরো কত কাম স্বামী হয়, একজন দায়িত্ববান ব্যক্তি
হয়,
তার দ্বারা এমন কাজগুলো নিচ্ছে বা তাকে দেওয়া এমন কাজগুলো করাচ্ছে। তো এটা কতটুকু সঠিক বা কতটুকু ভালো কাজ একবার আপনি চিন্তা করে দেখেন, হয়তো কখনো এভাবে ভাবেননি, ইসলাম যেভাবে ভাবে আপনি হয়তো এভাবে কখনো ভাবতে পারেননি, এ কারণে এই বিষয়টা বুঝেন না। আপনার যে কাজগুলো আপনি করেন, তার যে কাজগুলো ঘরের মধ্যে রয়েছে সেটা আপনি তাকে করতে দেন, তবে ইনশাআল্লাহ তাআলা ভালো থাকবে। এই অধিকার নিয়ে অনেক সময় আলোচনা করলাম, প্রতিবেশীর কিছু হক রয়েছে, প্রতিবেশীর কিছু অধিকার রয়েছে, আত্মীয় স্বজনের কিছু অধিকার রয়েছে, এরপরে আমাদের সাথে যাদেরই একটা সম্পর্ক আশেপাশে যারা আছে অনেকের সাথে অনেকের এক অধিকার বা হক বা দায়িত্ব থাকে। মিরাজ ভাই যদি প্রতিবেশী নিয়ে কিছু বলতেন,
স্পষ্ট কোরআনে পাকে মানে আমরা যেটা বুঝি, মানে আমাদের মেন্টালিটি যেমন, আমাদের পরিবেশ যেমন আমাদেরকে শিখিয়েছে, কোরআনে পাকের মধ্যে যে অন্য কিছু রয়েছে, ইসলাম যে প্রতিটা জায়গায় সবার অধিকার নিশ্চিত করেছে এটা আমরা খুঁজেও দেখি না। এমন কার অধিকার রয়েছে আমাদের চিন্তারও বাইরে রয়েছে, মানে কাছের প্রতিবেশী এবং দূরতম প্রতিবেশী, আমরা ভাবতেই পারি না কাছের প্রতিবেশী না খেয়ে ঘুমিয়ে রয়েছে তো আমরা তার খবর রাখি না, কিন্তু দূরবর্তী প্রতিবেশী তার তো মানে আমাদের চিন্তাই আসে না। কিন্তু কোরআন বলতেছে যে এই দুই প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করতে হবে, তাদের অধিকার
প্রতি সদ্ব্যবহার
সদ্ব্যবহার করতে হবে, তাদের অধিকার রয়েছে। তো আমরা যদি মুসলমানের কথা বলি, যে আমাদের মুসলিম ভাই, প্রতিবেশী তিন ধরনের হয়, একটা রয়েছে যে সে অমুসলিম প্রতিবেশী, আর একটা রয়েছে যে মুসলমান প্রতিবেশী, আর একজন প্রতিবেশী রয়েছে যে মুসলমান এবং আত্মীয়। তো এক একজনের হক এক এক রকম রয়েছে। তো এক কথায় যদি বলি যে প্রতিবেশীর হক কেমন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান যে ভাই রয়েছে কোরআনে পাকের মধ্যে রয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে মুসলমান মুমিন একে অপরের ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিমি ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই
ভাই।
তো এই যে ভাই তার কেমন হক রয়েছে, তো এই বিষয়ে আমরা জানবো যে বুখারী শরীফের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসি, অর্থাৎ কোনো ব্যক্তি মুমিনই হতে পারবে না
আল্লাহ
যতক্ষণ না পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ
করে।
তো এখানে কিন্তু আপন ভাই বা এ ধরনের কিছু বলা হয়নি, ওই প্রতিবেশীর কথা বলা হয়েছে যে তার পাশে থাকে মুসলমান ভাই। তো এক্ষেত্রে কিন্তু ওই প্রতিবেশী, আপনি যে প্রশ্ন করেছেন যে প্রতিবেশীর হক কেমন, এখানে প্রতিবেশী এবং মুসলমান তার হক কেমন, ভাইয়ের মতো, যে আমি যা পছন্দ করি আমার জন্য তার জন্য তাই পছন্দ করতে হবে, তাহলে মুমিন হতে পারবে, আর যদি না করে তাহলে মুমিন হতে,
এখন তো এর উল্টো হয়ে গেছে না, আমি পছন্দ করি এক জিনিস সেটা যেন আমার প্রতিবেশী দেখে না ফেলে। আমি আমার ঘরকে, একটা ছোট্ট উদাহরণ, আমি আমার ঘরকে এবছর ঈদে কীভাবে সাজালাম বা কী নিলাম ঘরের জন্য, এটা যেন আমার প্রতিবেশী দেখতে না পারে, দেখলে তো সেও আবার আমার মতো নিয়ে নিবে, এমন একটা রেশারেশি চলে। অর্থাৎ আমি যা পছন্দ করি সেটা যেন আমার প্রতিবেশী দেখতে না পায়, জানতে না পারে, সেও হুবাহু আমার মতোই করবে, তো আমি তো তার চাইতে
আনকমন থাকতে হবে সবসময়, যদি তার মতো হয়ে যায় আমার মর্যাদা
বলে তার চেয়ে উল্টাই চলি আমরা,
উল্টা চলে সবসময়,
আফসোস।
তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে পাক যে প্রতিবেশীর জন্য যখন তুমি তরকারি পাকাবে তখন এর মধ্যে একটু ঝোল বা পানি বেশি দিবে যাতে তোমার প্রতিবেশীর নিকট পৌঁছাতে পারো,
সুবহানাল্লাহ। আর কত স্পষ্ট করা দরকার,
কত সুন্দর,
কত সুন্দর কথা, সুবহানাল্লাহ।
তো আমরা কি করতেছি, এর পরিপূর্ণ উল্টোটা করতেছি,
উল্টাটা, ভালো কিছু পাকানো হলে ওই দিন তো আর মনে হয় তরকারি রাখার বা যে কি বলে এটাকে যেখানে তরকারি রাখে পাকের ঘর ওটার তালাই খুলতে চায় না। আজকে ভালো খাবার গরিব প্রতিবেশী যদি চলে আসে গ্রাম
তো নর্মাল সময় যে কোরবানির সব কোরবানি গেল আমাদের কোরবানি তো এটা তো সবার জন্য সে সময় আমাদের ফ্রিজ গুলো স্পেশাল হয়ে থাকে সেটার জন্য সে সময় আমরা এমনি স্বাভাবিক ভাবে মাংস কিনে খাওয়াতে অনেক কষ্ট হয় ওটা তো অ্যাভেলেবেল হয়ে গেছে আমরা আমার প্রতিবেশীকে একটু খুঁজে দিই না তাদেরকে একটু খুশি করি না অথচ তো আলোচনা করতেছেন যে রসুলবাগ সাল্লাহ আমাদের একটা হাদিস এভাবে রয়েছে যে হাজর মায়াশা সিদ্দিক আছে বলে জিব্রাত করতেন যে জিব্রাল আমাকে বলেছেন যে যারা আত্মীয় স্বজন রয়েছে পাড়া প্রতিবেশী প্রতিবেশীর হকের ব্যাপারে এভাবে বলছে আমার মনে হচ্ছে যে আমার উত্তরাধিকার বানিয়ে দেবে প্রতিবেশী উত্তরাধিকার বানিয়ে দেয় এমন ভাবে বর্ণনা করতেছে ইসলাম এত সুন্দর বিশেষ করে হাদিসটা ঝোল দেখেন
অনেক ভালো লাগলো
অনেক ইসলাম কতটুকু মানুষের
অধিকার কতটুকু রাখতে হবে অধিকার পালন করতে হবে হক আদায় করতে হবে কত সুন্দর যখন তুমি তরকারি পাক করা হয় তোমার ঘরে তো তো একটু ঝোল হলেও বাড়িয়ে দাও যাতে করে একটু হলেও তোমার প্রতিবেশীকে তুমি দিতে পারো আর এই যে হাদিসে পাক রয়েছে সালাউদ্দিন এর মধ্যে এক প্রতিবেশীর প্রতি অপর প্রতিবেশীর এত ভালোবাসা জন্মায় এত আগ্রহ তার প্রতি এত সম্মান বেড়ে যায় না সেটা বোঝা যাবে না যখন কোনো ব্যক্তি এরকমের করে নিজের ঘর থেকে কিছু পাঠিয়ে দেওয়া খাবার হোক তরকারি হোক বা এই জিনিসগুলো যে হোক খবর নেওয়া কমপক্ষে খবরাখবর নেওয়া যে ভালো আছে কিনা তারা এর মধ্যে এই প্রতিবেশীর সাথে যে এক ভালোবাসা তৈরি হয় এটা অন্য ধরনের আপন আত্মীয়র চেয়েও তারা কিন্তু হকদার বেশি তার কারণ হলো আত্মীয় স্বজন দূরে তারা কিন্তু দূরে আমার বিপদে কারা আসবে প্রতিবেশী কিন্তু আগে আসে আমার ঘরে কে অসুস্থ হয়ে গেছে আগে কে আসে প্রতিবেশী ঘরের আশেপাশে যারা আছে তারাই আসে এ কারণে প্রতিবেশীর প্রতি আমাদের যেন ভালোবাসাটা অধিকারটা যেন আমরা আদায় করতে পারি বা হক যেটা রয়েছে সেটা যেন আমরা আদায় করতে পারি তার কারণ হলো গিয়ে একটা পার্ট এটাও আমাদের জীবনের একটা পার্ট এটাও প্রতিবেশীকে সাথে নিয়ে চলা। দর্শকের কিছু কল রয়েছে কলগুলো শুনি আমরা ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিই। এমন কিছু কাজও করতে হবে এমন কিছু আমলও করতে হবে কালাম তো অনেক সুন্দর জীবনে হবে কি তোমার দিদারি আর রাসূলুল্লাহ আর এই দিদারের জন্য ওলামা আহলে সুন্নাত যে দিক নির্দেশনা দিয়েছে সাইয়েদি আলা হযরত যে পন্থাগুলো বলেছেন এর উপরে আমাদেরকে আমল করতে হবে। প্রতি সপ্তাহে একটি দুরূদ শরীফ আছে বলা হয়েছে এই দুরূদ শরীফ পাঠ করলে কখনো না কখনো ইনশাআল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হবে। তো কালাম তো শুনবই কালামের পাশাপাশি আল্লাহ নবীর দিদার কিভাবে করা যায় কোন কাজ করলে আল্লাহ নবী আমার প্রতি খুশি হবে রাজি হবে এই কাজগুলো যেন নিজের মধ্যে আপন করে নেওয়ার চেষ্টা করি কাজগুলো করার চেষ্টা করি আল্লাহ তাআলা তৌফিক দান করে শুনবো কালাম ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন।
আমার নাম হাসান ওয়ারেদ আমি পঞ্চগড় জামাতপাড়া থেকে বলছিলাম। আমি এখন নানানি চরণ অনুষ্ঠান দেখতেছি রহমান সন্ন প্রভাত আমার খুব ভালো লাগা আমি একটু নাচ শুনতে চাই শোনার মানে না আমার জানের বাদিনা।
ইমরান ভাই আশা রাখি কলটা বুঝতে পারছেন আপনি জামিয়াতুল মদিনার ওস্তাদ আছেন আপনি বাচ্চাদের সাথে প্রায় প্রতিদিন 5-7 ঘন্টা আপনার কথাবার্তা হয় বাচ্চাদের আচরণটাও ভালো বুঝেন কি বলতে চায় কালাম শুনতে চেয়েছে আমার সোনার মদিনা প্রাণের মদিনা আল্লাহ তালা কবুল করবে। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান আমি সিরাজগঞ্জ বেলকুচি থানা থেকে বলছি। সকল থেকে আমাদের প্রোগ্রামটা দেখতেছি খুব সুন্দর পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের দেশের জন্য চ্যানেলটা খুবই প্রয়োজন এখন চ্যানেলটাকে আরো আমরা সমৃদ্ধশালী করুন আমাদের দেশের জন্য কল্যাণ নিয়ে আসুন। বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে এখান থেকে আমাদের আল্লাহর দীন কায়েম এবং আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা সবচেয়ে আমাদের বড় অপরিহার্য কাজ করছি। সাধারণ চ্যানেলকে আল্লাহ তাআলা সমৃদ্ধশালী এবং দেশের কল্যাণের জন্য এখান থেকে আমাদের জন্য শুভবার্তা বয়ে নিয়ে আসে এই শুভকামনায় করি।
আমিন আমিন আল্লাহ তাআলা কবুল করে নিক। আমি আপনাকে ছোট্ট একটা দাওয়াত দেবো ভাই মিডিয়া চ্যানেলের মাধ্যমে যে দিনের প্রচার হচ্ছে কথা হচ্ছে নেকির দাওয়াত অনেক ভালো অন্যান্য মিডিয়াতে আজকাল যা ছড়িয়ে পড়ছে ওই তুলনায় আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল অনেক উপকার দিচ্ছে। আমি আপনাকে বলবো নিজের এলাকাতে ভালো কিছু করার জন্য নিজের উপজেলাতে ভালো কিছু করার জন্য আপনাকে দরকার আপনার কলে আপনার কথায় বোঝা যায় আপনি যদি একজন মোবালিক হয়ে যান তবে আপনার দ্বারা অনেক কাজ হবে, আশা রাখা যায়। আপনার কথার স্টাইলে বললাম আমি আপনার দ্বারা অনেক দিনের কাজ হবে, আল্লাহ তাআলা কবুল করেনি। পরবর্তী কল দেন।
শায়ের মামুন সাতক্ষীরা থেকে, আমি একটা নাতের রসুল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনার।
আপনি তো শায়ের মামুন আছেন, আপনার কালাম শুনলে তার ভালো হয়, ইনশাআল্লাহ তার সাথে থাকেন। পরবর্তী কল। আরেকজন মাদানী মুন্না বসাতে হবে আমার পাশে হোস্টিং করার জন্য, যখনই আপনাদের কলগুলো আসে আপনাদের ভাষাটা এরকম বোঝার মতন একজনকে বসাতে হবে। নোমান ভাই তো ইশারার কথা বুঝে, কিন্তু এটা ইশারাও চলে না, এটা একটা বাচ্চাদের ভাষাই আর এক আর এক রকমের অন্যরকমের। পুরোপুরি বুঝি নাই, যাই বলছেন শুকরিয়া আদায় করি, সাথে থাকার জন্য কল করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইমরান ভাই আবার আলোচনায় আসলে হয়তো সময় শেষ হয়ে যাবে, কালাম এর আগে যদি শুনিয়ে দিতেন আপনি অনুরোধের কিছু কালাম আসছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
জীবনে হবে কি ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় ইমারত যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় ইমারত যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না।
আপনাদের অনুরোধের কিছু কালাম ইমরান ভাই শোনানোর চেষ্টা করলেন, শুনলেন। আল্লাহ তালা কবুল করেন, একভাবেই নাতে রসুল শুনতে থাকবো আর নিজেদের মধ্যে ইশকে রসুল বাড়াতে থাকবো আমরা ইনশাআল্লাহ। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম দর্শক শ্রোতা, ইসলাম ও অধিকার, আর এর মধ্যে সবচাইতে মেইন বিষয় যে কথাটা, নিজেদের মাইন্ডসেট করে নিতে হবে যে আমি যখন আমার হক আদায় করার চেষ্টা করব তখন মানুষ অটোমেটিকলি আমার হক আদায় করে। রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিসে পাক আমরা প্রায় সময় শুনি যে হুজুর সাল্লাহ আলি সাল্লামকে কখনো কেউ আগে সালাম করতে পারেনি। এটা একটা অনেক বড় দায়িত্ব, আর এটা অনেক বড় সমাজকে সুন্দর করার জন্য, পরিবর্তন করার জন্য একটা কাজ। আমি যখন নিজে আগে সালাম দিব, যেহেতু রসুল সাল্লাহ আলি সাল্লামকে কেউ কখনো আগে সালাম দিতে পারেনি, হুজুর সাল্লাহ আলি সাল্লামই আগে সালাম করতেন, এটা দ্বারা অভিযোগ তো কখনো আসবে না যে কেউ আমাকে আগে আমাকে কেউ সালাম করে না। অনেক মানুষ সমাজের মধ্যে আছে যারা এটা বলার অভ্যাস, বলে কি বেয়াদব ছিল সালাম করেন। তো আগে আমার রসুল হাদিসের উপর যদি আমরা আমল করতাম, আমি আগে সালাম করি, যখন আমি সালাম করা শুরু করলাম আগে সালাম করব, একদিন দুই দিন পরে ওই বেয়াদব ছেলেটাই তো আগে সালাম করা শুরু
হয়ে যাবে,
হ্যাঁ আদব হয়ে যাবে, বলবে দেখো মুরব্বী মানুষ হয়ে আমাকে সালাম করতেছে, তো আসলে তো আমাকে সালাম করার দরকার। তো আগে যদি আমি আমার দিকে তাকাই যে আমি কি করলাম, আমি কতটুকু হক রক্ষা করলাম, আমি কতটুকু অধিকার দায়িত্ব পালন করলাম, তখন আমার দৃষ্টি যাদের উপরে পড়ে, আমরা ভাবি যে আমার হক আদায় করছে না, তখন তারাও হক আদায় করার পাল্লার চলে আসবে, কেননা তারা আপনার থেকে শিখবে। আর যদি আমি হক আদায় করার পক্ষে না করি না, তখন কিন্তু আমিও যেমন অভিযোগ করি আমার ব্যাপারে মানুষ এমন অভিযোগ করবে। কিছু লোক পাওয়া যায় সালাউদ্দিন হুজুর সমাজের মধ্যে খিটখিটে মেজাজের, রাস্তায় বের হইলি মানে এমন একটা অবস্থা থাকে, তাকে দেখলে মানুষ চায়ের দোকানে বসা থাকলে উঠে চলে যায়, তাকে বা ঘর থেকে বের হতে দেখলে আশেপাশে যারা আছে তারা সরে যায়, এই লোকটা এমন। আচ্ছা, এই ব্যবহারটা যদি কেউ আমার সাথে করে তখন আর আমার কাছে ভালো লাগে না, তখন আমি বলি এটা কি আর কেমন ধরনের মানুষেরা এভাবে কেন আচরণ করছে। আমি যে মানুষের সাথে এমন খিটখিটে মেজাজ দেখাই, বা আমি মানুষকে এভাবে কথা বলি, যাকে যেখানে পাই সেখানে ধমক দেই, তো আমাকে যখন এমন করে তখন আমার কাছে কেমন লাগে। এই জন্য অধিকারের ব্যাপারটা, হকের ব্যাপারটা আমি দেখি আগে আমি মানুষের হক কতটুকু আদায় করছি, আমি অধিকার কতটুকু রক্ষা করছি, ঠিক দায়িত্ব আমার কাছে আছে আমি কতটুকু পালন করছি। আমি যদি যেমন করবো তো আমার সাথে মানুষ এমনই করবে, এটা আমাকে জানতে হবে। শেষ কিছু কথা
যে অধিকারের ক্ষেত্রে আমরা যদি দেখি ইসলাম কীভাবে দেয়, একজন যদি আমরা শ্রমিকের অধিকার দিয়ে দেখি, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের হকের ব্যাপারে ইরশাদ করতে গিয়ে বলেন যে শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর আগে দিয়ে দাও, আর তাদেরকে এমন কাজ দেন যারা যেগুলো তাদের সামর্থ্যের বাইরে। কিন্তু আমরা ইসলামের যদি আমরা শরীয়তের হুকুম যদি দেখি, একজন শ্রমিক তার থেকে আমি যতটুকু কাজ করবো তার থেকে আগে চুক্তি নেওয়া হয় কয় ঘন্টা আর কতটুকু, এর সাথে যদি আমি যদি বেশি নিই তার হকটা আমি নষ্ট করলাম, আমি তাকে ততটুকু দিবে যতটুকু বেশি নিই ততটুকু হকটা আদায় করতে হবে। তাহলে একটা গেল তো তার শ্রমিকের হক। এখন একজন শ্রমিক মনে করবে আমি তো শ্রমিক, আমাকে মজদুরি দেওয়া হোক, অনেক সময় শ্রমিক মনে হয় না আমারও কিছু তো হক রয়েছে, আমি কাজগুলো আদায় করছি কিনা, আমি আট ঘন্টার একটা কি তার সাথে চুক্তি হলো, সে চুক্তির আমাকে কাজ দেওয়া হলো, এই কাজগুলো আমি কখন করি যদি আমার ফোরম্যান বা আমার কোনো একটু তদারকি ঘর তখন করি, অন্যদায় করি না। এখন সে মনে করে আমার সবগুলো হালাল টাকা, কিন্তু একজন শ্রমিকও বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা রয়েছে সরকারি চাকরিতে, তাদের ব্যাপারে তো অনেক এই অলসতা দেখা যায় যে তারা মনে করতে আমরা তো চাকরি করতে আসতে যাচ্ছি, কিন্তু সেখানে আমার হকটা পরিপূর্ণ আদায় আমি করছি কিনা, যদি না করে থাকি তাহলে আমার টাকাগুলো নেওয়া, আমি যে দায়িত্ব সেটা যদি পূরণ না করি তাহলে এটা আমার নেওয়াটা কেমন। অনুরূপ একজন মনিব বা যিনি মালিক, সে তার শ্রমিকের যে অধিকারগুলো সে অধিকারগুলো আদায় করছে কিনা, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আমরা যদি বাসে বা কোনো জায়গায় বসে আমার শাশুড়ি সিটে ইসলাম এটাকে বলছে তার জন্য একটু কী করে দিই,
জায়গা করে দিই,
জায়গা করে দিই। একজন মানুষের ঘরের মধ্যে আমরা গেলাম,
অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ করা, এমনকি নিজের সন্তান ও মা বাবার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। তো সেখানে গিয়ে সালাম দিয়ে অনুমতি চাইতে হবে, এবং সালাম তিনবার দিবে। তিনবার দেওয়ার পর যদি অনুমতি পান তাহলে খুশি অন্তরে, মানে একদম এটা যেন মনে না করে যে দেখো আমার জন্য দরজাটা খুলতেছে না, তারা ঘরে থাকো। এটা একজন মুসলমানের অধিকার যে আমার শারীরিক অসুস্থতা, আমার ব্যক্তিগত অনেক কাজ থাকতে পারে, আমার না খোলার অধিকার এটা আমার রয়েছে। একজন মানুষ আসলো, তারপরে জানে সে সালাম দিয়ে তিনবার কি করলো, অনুমতি চাইলো, আমি অনুমতি দিলাম না, এটা আমার অধিকার। একজন মুসলমানকে সেটা বদগুমানি করতে মানা করে দেওয়া হয়েছে। সূরা হুজুরাত যদি আমরা পড়ি তাহলে সূরা হুজুরাতের মধ্যে আমাদেরকে অনেকগুলো অধিকারের কথা বলা দেওয়া হয়েছে, এমন কি একজন মুসলমানের হক যেগুলো জাহিরিভাবে, বাহ্যিকভাবে, শারীরিকভাবে যেগুলো আছে সেগুলোতে বর্ণনা করেছে। মানুষ যেন কষ্ট না পায় আমাদের অন্তরের মধ্যেও প্রথমে মুখে তালা লাগা দেওয়া হয়েছে যে কী বোধ করি না কী বোধ করা কি, একজন মুসলমান ভাইয়ের কী করা মাংস মরা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার মতো, এটা একজন মুসলমান ভাইয়ের অনুপস্থিতি তার সমালোচনা করা, তার মন্দ বিষয়গুলো আলোচনা করা, এটা ইসলাম নিষেধ করেছে। এটা কেন? যে সেটাও তার একটা সম্মান নষ্ট করা। একদল মুসলমানের অনেক সম্মান রয়েছে, এখন কেউ মনে করতে পারে যে মুখ দিয়ে তো বলতে মানা হয়েছে করলাম, কিন্তু সে কল করছে, সে কলটা ধরতেছে না কেন, তাকে দাওয়াত দিলাম সে আসে না কেন, মানে বিভিন্ন ধরনের আমাদের মনের মধ্যে তার সন্দেহ ঢোকে, এটা এমন করলে কেন, ওটা এমন করলে, আমাকে এইভাবে আপ্যায়ন করলো না কেন। তখন মনের মধ্যে আল্লাহ তাআলা ইসলাম মনের মধ্যেও তাহলে লাগাই দিয়েছে, খবরদার বদগুমানি করিও না, বদগুমানি করেন। একজন মুসলমানের ইজ্জতকে রক্ষা করছেন মনের মধ্যেও, 70 বার তুমি একটা ভালো কি করো,
ভালো দিক খুঁজো,
ভালো দিক খুঁজো, এরপরে যদি না হয় তারপর মন্দ দিক দিয়ে যাবে। কিন্তু প্রথমে কি আমরা তো শুরুতেই হ্যাঁ না বদগুমানি অন্তর্ধানটা পর আগে মুখ দিয়ে বলেই ফেলে, দেখো তো আমার সাথে আমার ফোনটা দেখতেছে, আমার নম্বর সেটা উঠাচ্ছে না, আমি তাকে এতভাবে বললাম সে আসতেছে না। অনুরূপভাবে দেখেন একজন, আমি কারো ঘরে তো আপনাকে মেহমান হতে হয় বলতো, আমি কখনো কারো মেহমানে হতো, আমার ঘরে কেউ মেহমান আসে, ইসলাম সেক্ষেত্রেও কি আমাদেরকে অধিকারগুলো সেখানে বলে দিয়েছে যে একজন মেজবান তার মেহমানকে কীভাবে মেহমানদারি করবে, একজন মেহমান গিয়ে কীভাবে সে মেহমান হিসেবে থাকবে, সে ওই কারো ঘরে গেল তার মেহমানের জন্য সেটা তার ঘরের মধ্যে এটা এখানে ঘরে এটা সুন্দর হয় না, লাগানো এটা ভালো হয় না, এটা মেহমানের বলতে পারবে না। মেহমান গিয়েছে যেটা ভালো লেগেছে খাবে, তার জন্য তোফা নিয়ে যাবে, যাওয়ার সময় তার সন্তানদেরকে দোয়া দিয়ে যাবে, এটাও মেহমানের অধিকার। একজন মেজবান সে যার ঘরে মেহমান গেছে সে যতটুকু সম্ভব যেন একজন মেহমান খুশি হয়, এই জন্য কি সব কিছু ব্যবস্থাপনা করা, এটা মেজবানের। এমন কি এটা অধিকার বর্ণনা করতে গিয়ে বলেন আমরা অনেক সময় মেহমানদারি করতে গিয়ে অনেক সময় কি ভুল করি, যে আমি অনেকগুলো খানা তো দেরি করেছি, সেটার মধ্যে অনেক সময় অহংকার দেখায়, অথবা এতটুকু মেহমান করতে গিয়ে যে তাকে সব কিছু নিয়ে দিই, বলে তিনবার বলবে একজন মেহমানকে এটা নেন, একটু নেন না, একটু নেন আমার এখান থেকে, তিনবার, কিন্তু তিনবার দেন অতিরিক্ত না, যদি বারবার রিপিট করার কারণে সে যদি নেয় সেটা তার পছন্দ না, তার শরীরের জন্য কি এটা ক্ষতি হবে, এবং সে খেয়ে নেয় সে অসুস্থ হয়ে পড়বে। এই জন্য একজন মেহমানকে মেহমানদারি করা সেটাও ইসলাম শিখিয়েছে, তাকে বলবে কিন্তু তাকে জোর করবে না। তো কত সুন্দর ইসলাম আমাদেরকে শিখিয়েছে একজন মেহমানের হক, একজন মেহমান আসলে তাকে কিভাবে মেহমানদারি করতে হবে, একজন মেহমান কারো ঘরে গেলে কতদিন থাকতে পারবে, সেটাও ইসলাম বলেছে 3 দিনের বেশি যেন কি তার ঘরে বোঝা হয়ে না থাকে। কারো ঘরে গেলে বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হক সূরা হুজুরাতের মধ্যে সেখানে বাইরে থেকে যেন জোরে না ডাকে, একজন আমি ইবাদত করতেছি নফল ইবাদত, নফল ইবাদতের ক্ষেত্রে আমার ভাই ঘুমিয়ে আছে, আমি সেক্ষেত্রে গিয়ে লাইট জ্বালিয়ে ইবাদত করা, বড় বড় কোরআন তেলাওয়াত করা, সেগুলি এভাবে যদি আমরা সব দিক দিয়ে দেখি, ইসলাম কোনো দিক আমাদের যে বাকি রাখে নাই যে একজন মানুষের কষ্ট হোক তার কোনোভাবে আমার দ্বারা সে কষ্ট পাক, সেটা ইসলাম চায় না। এমনকি একজন অমুসলিমও, যেমন আমার ম্যানেজ বলল 3 ধরনের আমাদের প্রতিবেশী, এর মধ্যে একজন অমুসলিম, সে মুসলিম হয়েছে কি হয়েছে, সে তার প্রতিবেশীও তার হক আদায় করে, সে যদি অসুস্থ হয় আমি তাকে দেখব। এমনকি বলা হচ্ছে যে যদি ছেলে মুসলমান হয় বাবা কি হলো? ও মুসলিম। এখন বাবা কোথায় যাবে? সে ও মুসলিম হিসেবে তার ওই পূজা করার জন্য বা যেটা যায়
ওখানে গেল উপাসনালয়ে,
তো যাওয়ার সময় কি কি করবে না? তাকে একবারে দিবে না, সন্তানকে বলবে আমাকে একটু হাঁটতে পারতেছে না, আমাকে ওখানে নিয়ে যাও, যাওয়ার সময় নিয়ে যাবে না। কিন্তু সে যদি আসার সময় যদি বলে আমাকে একটু নিয়ে
আসে,
সে নিয়ে যাবে। কেন? যাওয়ার সময় এই জন্য যে সেটা একটা কি ইসলাম সমর্থন করে না, যেটা আল্লাহ তাআলা শরীক করে, সেই কাজের মধ্যে সহযোগিতা
করবে না।
কারণ আল্লাহ তাআলা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের মধ্যে সহযোগিতা করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং যেগুলো গুনার কাজে সহযোগিতা করো,
সহযোগিতা করো।
এখন বাবাকে আনার ক্ষেত্রে,
আনার ক্ষেত্রে
আমি তাকে সহযোগিতা, তাহলে একজন সে যদি ইমান নাও আনে তার মা বাবা হিসেবে তার সম্মান করতে হবে, একজন প্রতিবেশী ও মুসলিম হলেও তার সাথে ভালো ব্যবহার করতে, এমনকি তাদের যে যেগুলো তারা ইবাদত করে এগুলিকে গালি দিতে মানা করেছে। কেন মানা করেছে? এখন সে আমি তাকে সে সেটাকে ভালোবাসে, সে তার ভালোবাসার কারণে সেটাকে পূজা করে। এখন যদি আমি তাকে গালিটা দিই, সে না জানা বশত অজানা বশত আল্লাহকে যদি গালে দিয়ে দেয়, আমাদের প্রভুকে গালে, তাহলে এটা কোথায় গিয়ে পড়লো? এই জন্য তাকেও কি ভালো ব্যবহার করবো, সুন্দর ইসলাম সুন্দর ব্যবহারের কারণে অনেক ও মুসলিম কি হয়ে গেছে। হযরত বসাম ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অত্যন্ত ইনফরাদি কোশিশ করলে ওয়ালা, ভালো ব্যবহারকারী এবং ভালো উনি দাওয়াতে, ওনার দাওয়াতে অনেক লোক কি হয়েছে
মুসলমান,
মুসলমান। একজন সাহাব ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন ছিলেন যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নি, অনেক বড় সাহাবি, যার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করেছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
উনি এমন যে ওনার কাছে কেউ দাওয়াত দিলে উনিও রাগ করতো, কাছে আসতে পারতো না। এখন হযরত মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে এত সুন্দর ব্যবহার দেয়, একটু তো শুনো, এই শুনতে 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 বসাতে পারলেন, বসানোর সাথে সাথে উনি কি মুসলমান হয়ে গেলেন, এমন বানিয়ে ফেললেন যে শেষ পর্যন্ত সাহাব ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, করলেন আর বললেন সন্ধ্যার মধ্যে যদি আমার গোত্রে সবাই কেউ যদি মুসলিম দেয় তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, পুরা গোত্র সন্ধ্যার সন্ধ্যা হওয়ার আগে মুসলমান হয়ে গেছে, তাহলে আমার দাওয়াত দেব, কিন্তু কাউকে কোনো জোরাজুরি করবো না, কোনো জোরাজুরি করার অধিকার ইসলাম দেয় না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একজন কাফির যুদ্ধের ময়দানের মধ্যে একজন অমুসলিম ওনার সিনার মধ্যে বসে গেল, এখনো কি করবে? শহীদ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অমুসলিমের সিনার মধ্যে এই সময় ওই অমুসলিমটা একটু থুতু মেরে দিলেন, থুতু যখন মেরে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে উঠে গেলেন, ওনাকে আর কি করলেন না,
ছেড়ে দিলেন,
ছেড়ে দিলেন। এবার কেন এত যুদ্ধের, এটা তো মাথা ঠিক থাকে না, যার যেদিকে বা সেদিকে শুধু মারো, আপনি উঠে গেলেন, এত কম যে তোমার সাথে আমার কোনো দুশ্মনী ছিল না, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করছিল, এখন যখন তুমি থুতু মেরেছো আমার ব্যক্তিগত একটা
রাগ,
এখন যে এই অবস্থায় যদি তোমাকে আমি কতল করি
ব্যক্তিগত,
তাহলে ব্যক্তির সাথে এটা আমার আল্লাহকে কি জবাব দেবো? এই কথা শুনে ওই মুসলিম ইসলাম
তাহলে
ইসলাম অধিকার কতটুকু দেয়? আমরা যদি দেখি ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, আমরা অমুসলিমদের সাথে কোনো দুর্ব্যবহার
করা, মুসলমান তো দূরের কথা, অমুসলিমদের সাথেও দুর্ব্যবহার করা যাবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রতি কোনো তারা আঘাত না করে, এটা আমাদেরকে মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। অধিকার যেটা রয়েছে ইসলাম যেভাবে আমাদেরকে বলে, আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি ইসলাম যেভাবে বলে এভাবে যদি চলি, না আমার কষ্ট হবে, না আমার সাথে যাদের সম্পর্ক আছে, যাদের যারা আমার সাথে থাকে তাদেরও কষ্ট হবে, একটু যদি আমরা দেখতে চাই। এখন নিজের মতো করে চালাতে গিয়ে অনেক সময় দেখা যায় তারাও নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আর আমারও খারাপ লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একে অপরের প্রতি হক আদায় করা, একে অপরের দায়িত্ব পালন করা, একে অপরের অধিকার পালন করার আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাআলা কাল আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হব। মোবালিকে দাওয়াত ইসলামীও থাকবেন আর আপনারাও থাকবেন আমাদের সাথে কল আর এসএমএস এর মাধ্যমে, ইনশাআল্লাহ তাআলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক বিদায় নিচ্ছি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।